سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাননীয় জয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের অনুষ্ঠান নিয়ে আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে এখনো কি এত তাড়াতাড়ি কি শেষ হয়ে যাবে সবকিছু এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো আমাদের সাথে মুরব্বী ইসলামী বেগম রয়েছে আসুন তার আগে আমরা একটা দরুদ শরীফের হাদিস শরীফ শ্রবণ করি তার উপকার ফজিলত কি আল্লাহ নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যত বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করবে সে কাল কিয়ামতের দিন নূরানি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তত নিকটে তাকার সৌভাগ্য লাভ করবে আজকে যদি আমরা কোনো মালদার পয়সাওয়ালার মানুষের নিকটে সংস্পর্শে তাকা পছন্দ করি তো কাল কিয়ামতের দিন কেউ কারণ নয় সবাই একে অপরকে ছেড়ে চলে যাবে আমরা যদি আল্লাহ রাসূলের নিকটে তাকার ইচ্ছা পোষণ করি তাহলে আসুন আমরা বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ মাদাই জাল দর্শক বৃন্দ ঈদ যুবকের জন্য ঈদ ইয়াংদের জন্য ঈদ আবার বৃদ্ধদের জন্য আজকের এই ঈদে আপনি দেখবেন অনেক বৃদ্ধ এমন আছে বৃদ্ধ এই ঈদের নামাজ পড়ার পর ড্রয়িং রুমে টিভির সামনে বসে শুধু সিনেমা নাটক গান বাজনা আনন্দ ফুর্তি এনজয় এর মধ্যে থাকে বাবু শরীফ একদিকে একটা জিনিস আছে ঈদ সবাই বলে এনজয় কর আজকে যা ইচ্ছা তাই কর নিজে যে বৃদ্ধ হয়ে গেছে ওই জিনিসটা তার খবর নাই নুরুবে একটা বৃদ্ধ বয়সে কি এগুলো একটু দেখা দরকার না আর কতদিন এগুলো করবে
মানে এখন আপনাদের কাছে সবসময় শুনি এনজয় বলে গান বাজনা সিনেমা দেখা এখন কোন গান শুনলে সেটা জায়েজ আছে কোন গানটা শুনলে জায়েজ নাই যেমন আমাদের গান সব আপনারা তো বলার সময় সবসময় গান বলে ফেলেন সবগুলো একত্রিত করে ফেলেন তার মধ্যে আমাদের কাজী নজরুল ইসলামের কিছু গান আছে যেগুলা রমজানেরও পরে এলো খুশি ঈদ ওটাকে আপনি
আপনি যদি বলেন মনে করেন কাজী নজরুলের রমজানেরও রোজা শেষে এই খুশি আপনি মিউজিক ছাড়া বাজান কোনো সমস্যা নাই এটা একটা অপশন কিন্তু আপনি বৃদ্ধ বয়সে আপনি দেখবেন মেজরিটি বৃদ্ধ বয়স যারা বার্ধক্যজনিত বা বুড়ো হয়ে গেছে উনি কিভাবে সময়টা পার করে ভাই আপনি স্বাভাবিক দেখতে গেলে বৃদ্ধ মানুষ কবরের নিকটে তো বৃদ্ধ মানুষের কি বেশি বাদ করা দরকার না বাবু না দেরিতে করবো
কোনো সুযোগই নেই না ম্যাজিক ছাড়া তো গান শোনা যায় না ম্যাজিক ছাড়া তো মজা আসে নাই ম্যাজিক লাগাইলে তো পরে
আমার কথা বৃদ্ধ বয়সে আপনার
বৃদ্ধ বয়সে তো আরো মজা আসে
আমার যে কথাগুলো হচ্ছে এই যে মিউজিক মিউজিকটা বাজলে আমাদের ধর্মের বা আমাদের ইসলাম ধর্মের বা এমনি যেটা শুনি অসুস্থ ব্যক্তি আমার পাশে আছে সে জোরে আওয়াজ না করার জন্য এটা বলা আছে এটা এটা মানি এমনকি তেলাওয়াত করাও নিষেধ আছে কিন্তু বাদ্যযন্ত্র একটু তালে তালে পৃথিবী তো পুরো পৃথিবীটা ইয়ে হচ্ছে রিদমে চলছে আমার আমার ভেতরে একটা রিদম আছে প্রতিটা সেকেন্ডে 60 times বিট দিচ্ছে প্রত্যেক কিছুরই রিদম ছাড়া পৃথিবী সৃষ্টি হয়নি কয়টা রিদম পড়লে আপনার নামটা আসবে কয়টা রিদম হলে এখন ডাক্তার আপনার হাত দেখলো শিরা দেখলো সেখানে কিন্তু রিদম আছে একটা রিদম ভাসতেছে তা না হলে আপনি জীবনে না এমনি তো বোঝা যাচ্ছে না তাহলে আপনি মিউজিশিয়ান বলতে আপনাদের এত ইয়ে কেন মানে মিউজিকের প্রতি আপনাদের
মিউজিকের ব্যাপারে বলার মূল মকসদ একটা মিউজিক শয়তানের মন্ত্র এটাকে পরিহার করি এক নীতির ইসলামে যায় না, এটা মিলে। দ্বিতীয় আপনি বৃদ্ধকালে যেটা বলা আমার ইচ্ছা, দেখেন আমি বৃদ্ধ হয়েছি, আমার সব নিকটের কবরে, তো আমি বৃদ্ধ মানুষ যে আড্ডাকে লাইক করি বা নিজেকে নিজে সর্বদা কেমন যেন অন্য মনস্ক হয়ে রাখি, এই অন্য মনস্ক বা গ্যাদারিংটা যদি আমরা ইবাদতওয়ালা গ্যাদারিং করতে পারি বা আড্ডাটা ইবাদতওয়ালা করতে পারি, অবদতা করে না থাকে যদি কোরআন পাড়ে থাকি, যেমন সবাইকার আলাইমুজ্জানদের জীবনের মধ্যে আছে, ওনাদের জীবনে যতটুকু হালাল দরকার আজকের জন্য ইনকাম অতটুকু করার পর বেশিরভাগ নামাজের মধ্যে আল্লাহর পাক কালাম পাড়ের মধ্যে থাকতো, জিকিরের মধ্যে থাকতো, কিন্তু আজকে একটা শ্রেণীর বৃদ্ধ এমন আছে, বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি ভেঙে গেছে, তারপরও আল্লাহ এবং তার রসুলের নামের দাঁড়ে খারে নাই, বলে আমার আরো অনেক কিছু দরকার, আমার এটা বাকি ওইটা বাকি, নাতির বিবাহ দেব, নাতির জামাই দেখব, অনেক স্বপ্ন দেখে, এখনো কি এগুলো দেখার সময় আছে?
না, এগুলো তো আছে, এখানে সময় অনেক টেনশন আছে, ভালো টেনশন আছে, খারাপ টেনশন আছে। টেনশনে তো সবসময় মানে গান বাজানা, মোবাইল দেখা, সবগুলো তো ওইটা দেখবার জন্য।
আমি ওদের আপনার কাছে একটা প্রশ্ন, কথা হচ্ছে আগেকার এখন বর্তমান, আমি হুজুর সাবাগান ওনাদের সম্পর্কে বলবো না, আর কিছুদিন বা কিছু বছর পূর্বের কথা বলছি, তখন আমাদের সমাজে ইন্টারনেট ছিল না, অ্যান্ড্রয়েড মোবাইল সেট ছিল না, তারপর বিনোদনের এত প্রশস্ত জায়গা ছিল না, তাই মানুষ বিনোদনের জায়গা ছিল না বিধায় ওনারা বুড়া বলে না জন বলে এবাদতের হয়তো মসজিদে গিয়ে সময় কাটছে বা পুকুর পাড়ে বসে সময় কাটছে, বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে বসে, এখন তো আমাদের ঘরে ঘরে হাতে হাতে বিনোদনের ব্যবস্থা, তাহলে এই এটাকে কিভাবে পরিহার করি বলেন?
আসলে চাচ্ছি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আমার তোমাদের জন্য আমার হাবিবের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। তাহলে আমাকে আল্লাহ তাআলা একটা থিওরি দিয়ে পাঠিয়েছেন, একটা লক্ষ্য আছে আমাদেরকে প্রেরণ সৃষ্টি করার, উদ্দেশ্যটা কি? আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে একমাত্র তার ইবাদত করার জন্য। আপনি যেটা বলেন হৃদমের কথা, প্রত্যেক এখন যুগ চলতেছে হৃদমের উপর, প্রত্যেকটা ব্যক্তি হৃদমের উপর, পৃথিবী চলতেছে হৃদয়ের উপর, হৃদমটা যদি মিউজিক না হয়ে যদি আল্লাহ আল্লাহ ফিকিরে হতো, হৃদমটা যদি মদিনা মদিনা হতো, হৃদমটা যদি তাহাদের আদর্শের উপর অনুপ্রাণিত হতো, হৃদমটা যদি হাসপ্রাণী করি মানে আদর্শের উপর অনুপ্রাণিত হতো, তাহলে সোনা সুহাগা হতো। কিন্তু আজকাল আপনি যেটা বলছেন হৃদম, এই হৃদম নিয়ে তার যুব সমাজটা হচ্ছে ওই যুবকটা বৃদ্ধ হওয়ার পরও তারপরে তার অন্তরের মধ্যে হোফে ইলাহি আল্লাহ তালার ভয়, মৃত্যুর ভয়, কবরের পরীক্ষা, ওগুলো কোনো চিন্তা তার মধ্যে নেই।
এখানে একটা জিনিস আমি বেশিরভাগ বৃদ্ধকে আজকে যুবকরা, ঘরের বাচ্চারা, ছেলে মেয়ে বা ঘরের স্ত্রী একটু যেন অনীহা প্রকাশ করে, লাইক তেমন করতে চায় না, তার কিছু কারণ হতে পারে, যে বৃদ্ধ হয়ে গেছে সে হয়তো বেশি চেঁচামেচি করে, নাইলে মনে হয় ছেলেকে মেয়েকে বা স্ত্রীকে টেনশন দেয়, এরা বলে বৃদ্ধ নিয়ে পারি না, বৃদ্ধ কি এগুলা না করে আল্লাহ আল্লাহ করা যায় না, জিকির করা যায় না, এই ঘরে চেঁচামেচি না করে টেনশন না দিয়ে কাউকে বেশি বেশি নফল নামাজ পড়া যায় না, নুরু ভাই কেন ঘরকে অশান্তির কারণ বানায় রাখতেছে বেশিরভাগ বৃদ্ধ? আর ছেলে রাখি বলতে আর পাই নাই বৃদ্ধকে কি লোক তার তো বুঝার দরকার ভাই, আমি কেন তাদের বুঝা হয়ে না যায়, তাদের কষ্টের কারণ হয়ে না যায়, তাকে টেনশন না দিই। দেখেন আপনি দেখবেন যে বৃদ্ধ যত বেশি ইবাদ বুঝা থাকে তার পরিবার তারে নিয়ে কেউ টেনশন করে না, হয়তো চাষা গই মসজিদে, যারা গই মসজিদে, চাষা কি করে তো কোরআন করে, যারা কি করে নামাজ পড়ে, কোনো টেনশনই নেই। তো আমরা কি ওই লাইফটা দিতে পারি না আল্লাহ তার রসুলের দিকে? বৃদ্ধ হয়ে গেলাম তারপরে বলবো না আমার তো শব্দ শেষ হয়, আমি যে বৃদ্ধ লোক আমি কি করবো? আমি আজকে বর্তমানের মূল বিষয়ে আমি যে বৃদ্ধ হয়ে গেলাম, আমার তো দাড়ি থেকে গেল, আমার কি করণীয় নাই? অনেক বৃদ্ধ আমি বলতে চলেছি বয়স তার ছিল 80 বছর, তাকে আমি যে কোনো একটা নেক কাজে দাওয়া দিতে আমি এটা করে, আমি তো আপনার বয়স তো 80, উনি বললো এত তাড়াতাড়ি কি মরব? আজকে আমাদের মেজরিটি বৃদ্ধ লোকের এই মাইন্ডটা আছে, মানে আমি কি এত তাড়াতাড়ি মরব?
যখন জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার আমাকে কানের মধ্যে আধান দিয়ে দেওয়া হয়েছে, ডান কানে আধান, বাম কানে আমি দেওয়া হয়েছে, আমার তো শুধু বাকি আছে জানাতেন। আমার ধর্ম আমার যেটা বলেছে যে মানুষ ওনারা আলেম সমস্যা কেন গুনাহ করবে, আমার কোয়েশ্চেন হচ্ছে আমি বিদ্ধ হয়েছি, আপনি বিদ্ধ হয়েছেন, শয়তান তো বিদ্ধ হয়নি, আমার আর আপনার বয়সটা ওইভাবে চলে এসেছে, কিন্তু ও তো আমাদেরকে মিসগাইড করার জন্য সবসময় লেগে আছে। দ্বিতীয়ত হচ্ছে যে ওই আলেম এমন নয় যে সে গুনায় জীবনে করবেন, এমন তো নয়। আমার আমি রসুল মোহাম্মদ ইলিয়াস আত্মার পাদি রসদি দিয়ে আমার কথা শোনা আলী আমার বারবার আমার দেখি মানুষ এমন মধ্যে বলেন আল্লাহ আমাদের ইমানের নিরাপত্তা দান করে, এত ইবাদত রিয়াজ করার পর তারপরে কেন বলছি ইমান নিরাপত্তা, কারণ যখন মানুষ যখন মৃত্যু বিছানায় যখন শায়িত হয়, যখন অন্তিম মুহূর্তের সময়, তখন শয়তান দুইটা রূপ ধারণ করে, একটা বাবার আর একটা মায়ের। তখন একদিক দিয়ে বলা যায় আসো তুমি বিদুর্মীদের ইহুদিদের ধর্মে আসো, যারা তোমার পূর্বে মারা গিয়েছে তারা দেখো কত শান্তির মধ্যে রয়েছে। তখন সে ইশারা করতেই একটা মহল দেখাবে, শাহী মহল, অনেক চাকচিক্য, অনেক সুন্দর। তখন ওই সময় ব্যক্তি যদি তারপর যদি ইমান আনে, মাঝে হয় ইমান হারা হয়ে মারা যাবে। দ্বিতীয়ত বলে যে না, যারা নাস্তানি হয়ে যারা দেখো তাদেরকে দেখো তারা কত সুখে আছে, তখন ওই ব্যক্তি তাকে যদি মেনে নেই তাহলে ইমান হারা হয়ে মারা যাবে। সেজন্য ইবাদত যতই হোক না কেন, মানে এটা মনে না করা আমি অনেক ইবাদত গুজার হয়েছি, আমি অনেকগুলো ইবাদত করেছি, আমি অনেক টাকা দান করেছি, অনেক টাকা সৎকা করেছি, আমি মানুষকে ভালো বর্ষের কথা বলেছি, আমার তো অনেক ইবাদত হয়ে গেছে, একসাথে অনেক আছে ইবাদত। এটা হচ্ছে রিয়া, যখন চাষবে তখন শয়তান তাকে ধোকা দিবে। সেজন্য এটা আলিম হোক আর যিনি গাইরে আলিম, যিনি বাংলা শিক্ষিত হোক, ইংলিশে পড়ালেখা করুক, তার মানে এই নয় যে ইলমে দিন অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। তাহলে আজকে আমরা ইলমে দিন থেকে দূরে থাকার কারণে হচ্ছে আমরা চেয়ে যাবো, কিন্তু আপনার কোশ্চেন হচ্ছে যে যারা আলিম হবে তারা যাচ্ছে কেন, তাদের কিন্তু সেটা মিসগাইড করছে, তারা কিন্তু সেটার সাথ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করো, তারপরে হয়তো সেটা দুটায় পড়ে গিয়েছে,
মানে আলিম
মানাই নাই এটা
মেনে নেওয়া,
কারণ যারা
মানা করে আর রকমগুলি এটা তো খারাপ
খারাপ।
সেখানে আরেকটা জিনিস যুদ্ধকালে দেখা যায় অভিযোগ বেড়ে যায়, শুধু অভিযোগ, ডাক্তারের ওষুধ চিকিৎসা হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, শুধু অভিযোগে করে। আচ্ছা এখানে কি সবর দরকার নাই? দেখেন আমি স্বাভাবিক সবাই জানে যুদ্ধকালটা রোগে আক্রান্ত বয়স, কখন ভালো কখন খারাপ লাগবে, সেটার মধ্যে সবর যদি করি তাহলে লাভ কি, ঘরের মধ্যে শান্তি আছে। আর যদি অভিযোগ জানাই ছেলে বল বাহারি এত করি তারপর অভিযোগ এসে
না হুজুর আপনার কথা এটাও সত্য, আবার ওটাই সত্য, অনেকে অর্থ সম্পদ থাকা সত্ত্বেও পিতা মাতাকে আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে, দিচ্ছে না, কিন্তু ওনারা কেন এইটা করছে। আমরা বললাম একটা মধ্যবর্তী ফ্যামিলি, বাবার প্রতিদিন দাবিছে ও ওষুধ লাগে, এইটা লাগে সেটা লাগে, এটা আমার এনে দিতে কষ্ট হচ্ছে, তাই বাবাকে একটু বোগাযোগা করলাম বা ইচ্ছা অনিচ্ছাই। কিন্তু যাদের অর্থ সম্পদ আছে, যারা বাবাকে দেওয়ার মতো সামর্থ্য আছে, ওরা কেন বাবাকে এভাবে অবহেলা
করে? এখানে আসলে বাঁকা বা আব্বুকে আম্মুকে বকা দেওয়ার কোনো অনুমতি নাই, খুশিয়া থাকুক না তাই, কোনো বাচ্চার উপর এটা যাইছে নাই মা বাবার সাথে খারাপ বিহেভ করবে, এটা তো তার উপর আছে।
কিন্তু আমি বলতেছি আমরা যারা বৃদ্ধ হয়ে গেলাম, বৃদ্ধ সাদা দাড়ি হয়ে গেল, আমরা সবরের দৌলতটা মানে খুব কম। দেখবেন কেউ যদি জিজ্ঞে কেমন আছে আসা, আরে না ব্যথা করতেছে, মানে বিভিন্ন ধরনের শুরু হয়ে গেছে। আচ্ছা মুরব্বী আমি যে বললাম আরে না খারাপ, একে বললে কি আমি ভালো হয়ে যাব? হব না। আমি আল্লাহর দরবারে সবর করি না, আল্লাহ তুমি যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ, তাহলে কি হবে, ঘরের মধ্যে একটা অশান্তি অভিযোগ দূর হয়ে গেছে। দ্বিতীয় বৃদ্ধ মানুষ দেখবা সেই ঘরে আছে বিভিন্নভাবে টাইমটা নষ্ট করতেছে, তো এটা না করে টাইমটাকে যদি আমি আল্লাহ এবং তার রাসূলে জিকিরে যদি করি লাভ কি হবে? দেখেন যেই বৃদ্ধ লোক বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ইবাদত করে, হক হালাল এভাবে চলে, মন্দ কাজে যায় না, দেখবেন তার ঘরে পরিবারের মধ্যে তার ইজ্জত কিন্তু অন্যরকম। এটা আপনি দেখছেন তার না, আমার বাবা তাহাজ্জুদ করছে, আমার বাবা কোনো ভাইয়ের ফক্কে নেয় না, অনেক বাবা আছে তো ছেলে একটার ফক্কে নেয় আর দুইটারে বকা দেয় বা গালি দেয়, যার কারণে কি হয়ে যায় বৃদ্ধ লোকটা
পক্ষপাতিত্ব মনে হচ্ছে, মনে হয়
এইটাও তো লস ভাই। আর সবাই তো আপনার সন্তান, সবাই সম ভালোবাসা দেন না। এখন একজনকে দিলে একজন বঞ্চিত করলেন, এখন আরেকজন ছেলে বলতে আমার বাপ জালিম আমাকে বঞ্চিত করছে। তো আমি বলবো বৃদ্ধ কালটা এটাও বড় পরীক্ষা, এমনি তো সব রাজবেটা পরীক্ষা না মুসলমানের জন্য
অবশ্যই পরীক্ষা। আর আমাদের এখানে একটা কথা হচ্ছে যে যেটা বললো যে উনি অসুস্থ এটা ওইটা যেন বকাঝকা করে এটা করে, আসলে অসুস্থ ব্যক্তির উপর আল্লাহ তাআলা কেমন দয়া হাদিসের মধ্যে রয়েছে, আমার বিশ্বাস করেন যে সমস্ত ব্যক্তিরা যারা অসুস্থ রোগাক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করে মারা যাবে তাদেরকে কেয়ামতের দিন তাদের প্রত্যেকটা রোগের কারণে তাদেরকে নেকি দেওয়া হবে। তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরজ করবে, মাওলা আমাকে পৃথিবীতে আবার প্রেরণ করো, আর পৃথিবীতে যত রোগ আছে সবগুলো আমাকে দাও, সব রোগ আমি এখানে সহ্য করব, আর এখানে এসে তোমার কাছ থেকে এটার করে দেবো।
হাই আল্লাহ। আচ্ছা নুরুবাই মুরব্বি, একটা জিনিস আমার দেখা হয়েছে, অনেক বুড়া লোক মুরব্বি, এ নাতি নাতনির বিয়ার মধ্যে নাচে, তার কি শরম লাগে না?
না না আপনারা তো বলেন এটা নাচা যা হারাম বা অন্য, কিন্তু বুড়াও হতে পারে কিন্তু মনটা তো আর বুড়ো হয় না, মানে হয়তো মনে হচ্ছে যে কয়দিনে বা বাঁচবো, এখন এই শেষ নাতিনের বিয়ে এটা দেখে যায় আনন্দ করে যায়। এখন না নাতিরা যদি নাতি নাতিরা যদি এসে নানাকে নাচতে বাধ্য করে তাহলে এটা কি নানার দোষ?
দর্শক বৃন্দ, নাতিও বরবাদ নানাও বরবাদ দাদাও বরবাদ। দেখেন ইসলাম আমাকে আপনাকে বাঁচতে বলে বাঁচাইতে বলে, এখানে অনেক আমি এটাও দেখছি অনেক বৃদ্ধ লোক সে ঘরের কোনায় পড়ে আছে, কই ছেলেরা করে আমি কি করুম, এটা কি? আমি যদি ঘরের কর্তা হই দাদা হই বা বাপ হই বৃদ্ধ লোক হই আমার উপর এটা ওয়াজিব আমার ছেলেকে মেয়েকে নাতিকে গুনা থেকে বাঁচায়। এখন আমি যদি তাদের সাথে সঙ্গ দিই তাহলে আমি তারা যেমন আমিও তেমন হয়ে গেলাম, তো আমার একটা অনুরোধ থাকবে আমরা বৃদ্ধকাল দেখো সাদা, আমার তো সাদা হয় নাই সাদা আবদা, সাদা দাড়িওয়ালাকে নাকি আল্লাহ ইজ্জত করছে সম্মান করে, বলা হচ্ছে এ সাদা চুল দাড়ি এগুলো কাল কিয়ামতে নূর হবে, আর আল্লাহ তাআলার দরকাছে নাকি বৃদ্ধ লোককে আজাদ দিতে কষ্ট লজ্জা লাগে, মানে স্বাভাবিক বৃদ্ধ লোককে যদি কেউ যদি আঘাত করে বলবে বেটা তোর কি লজ্জা নাই শরম নাই আকল নাই বৃদ্ধ লোকের সাথে ঝগড়া করো, ঠিক আল্লাহর কাছে নাকি বৃদ্ধ লোককে আজাদ দিতে কি লাগে লজ্জা লাগে। তো বৃদ্ধ লোক আল্লাহর কাছে লজ্জা লাগতেছে, বৃদ্ধ লোক স্বাভাবিক সমাজের মধ্যে প্রিয় হয়ে থাকে যদি বৃদ্ধ লোকটা যদি চরিত্র ঠিক থাকে। এখন বৃদ্ধ হওয়ার পরও যদি দুই নম্বরই করে মিথ্যা বলে আইল ঢেলে কোদাল একটা নিয়ে, এখন তো আমরা যেখানে আসবো হতে পারি এলাকায় আসবো আল্লাহ জানে ভাই জানি না আল্লাহ আলম, তো যেই সব কর্ম আল্লাহ এবং তার রসুল নারাজ হয় বৃদ্ধ লোক এগুলো যদি করে কেমন লাগে? অনেক বৃদ্ধ আছে রোজার মধ্যে বিড়ি খাচ্ছে, অনেক বৃদ্ধ আছে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে না, তো এই বৃদ্ধগুলোর কি পরিবর্তনের সময় আসে না? আরো বললে বলে এত তাড়াতাড়ি কি মরবো, ও আমি একটা তো ঘটনা বলি নাই, যে লোকটা বললো 80 বছর আমি কি এত তাড়াতাড়ি মরবো যে লোকটার সাথে আমার কথা, তো এই 81 বছরে মারা গেছে 80 বছরে গেছে, তারপরে বলে আমি আমি তাড়াতাড়ি মরবো, তো মত এটা তো এসে যাবে। তো আমি বলবো বৃদ্ধকালটা সুবর্ণ সুযোগ, দেখেন বৃদ্ধকালে স্বাভাবিক কোনো পরিবারের চাপ থাকে না, ইনকামের ছেলে আছে নাতি আছে
চাপ না থাকে সেরকম কোনো কথা না, অনেক অনেক ঘরে ওর চাপ নাই যেখানে বুঝলে
বৃদ্ধ মানুষ মনে করো অবসর কত সাল অবসরে মানুষ 55 বছরে
সমর্থ অনুযায়ী
না এমনি সরকারি চাকরিতে
সরকারি চাকরিতে
60 বছরে
অবসর মনে করো 60 বছর অবসর মানে কি গভর্নমেন্ট অবসর দিচ্ছে দুনিয়া অবসর দিচ্ছে এই অবসর টুক
সবগুলো লাগাই না সবগুলো যদি আপনি যদি এক বরাবর দেখেন সেটা হবে না, বৃদ্ধ লোকের কেয়ার ঘর ভালো আছে কেয়ার ঘর খারাপ আছে কেয়ার ঘরে মারপিট আছে কেয়ার ঘরে বাবার যেন আপনি বললেন বাবারা গলা টিপে দিচ্ছে সেরকম আছে আপনার সবগুলো তো এক বরাবর দেখবেন না।
আমরা আদম ভাইকে নিয়ে রিক্সা করে আসতেছিলাম, আমি হুজুর কাছে আমার প্রশ্নটা, তখন আমরা শুনলাম এক ভাই আওয়াজ করছে যে বলে যে মানে ওয়াজ করছে আর কি, এক মৌলানা সাহেব বললেন সামনে আসছে পয়লা বৈশাখ, ওই পয়লা বৈশাখে যাবেন না, যে ব্যক্তি পয়লা বৈশাখে যাবেন পা রাখবেন সে ধর্ম থেকে আলাদা হয়ে যাবেন। এটার ইয়েটা বুঝলেন না, এটা মানে ইয়েটা মানে হিন্দু ধর্ম হয়ে যাবে নাকি, এটা কতটুকু সত্য?
আমি মানুষকে গরিব ফকির মিসকিনকে দানের মাধ্যমে পালন করি। পহেলা বৈশাখ মানে যে নারী লিপসা, নারী নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে বেহায়াপনা, এগুলো লিপ্ত থাকা, এই যে গান বাজনা করতে করতে নিজের কাপড়ের শরীরের শরীরকে বিলিয়ে দেওয়া, এর মানে
শুধু আপনার জিনিসটা আমি বুঝতে পেরেছি। আমার কথা হচ্ছে যে পয়লা বৈশাখ আমি গেলাম কোন একটা দরকারি জিনিস, এখানে তো অনেক প্রয়োজনীয় জিনিস, যে জিনিসগুলো
পয়লা বৈশাখে তো মেজরিটি যুবক যায়, এখানে বুড়ো মানুষের কি কাজ, ওরা যুবকরা না বুঝে করতেছে, আপনি কেন দেখবেন? আমার এটাই তো প্রশ্ন ভাই, আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনার কি এগুলা করার টাইম আছে?
অনেক কিছু আছে এখানে, সেরকম তো একটা একটা জিনিস যে সামান আছে, সামান গুলো তো দেখবেন না, ওইখানে আরো অনেক জিনিস আছে।
ওই জীবনকালে যাওয়ার অভ্যাস যে থাকি গেছে না, বুড়ো কালে এই অভ্যাসটা যাচ্ছে না। দেখেন আমার আপনার কাজ কি, আমরা যারা বৃদ্ধ আমরা নিজের সম্মান নিয়ে নিজে থাকি, আমি যেটা বোঝাতে চাচ্ছি
আল্লাহ এখানে যদি বিদ্যমান গিয়েছেন কেনাকাটা করার জন্য দেখার জন্য, আল্লাহ না করুক ওইখানে যদি কোনো অঘটন ঘটে, অপ্রীতিকর ঘটনা ঘটে, তখন মানুষ যখন ছোটাছুটি করবে এই বৃদ্ধের কি হবে, পিছে যাবে, তখন তখন কি হবে, তখন বলবে তখন মাইকের মধ্যে অ্যালাউন্স হবে অমুক বৃদ্ধ পহেলা বৈশাখের নাচ গানে আনন্দ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে, তখন মানুষকে তার ভালো না খারাপ করবে
না? বুড়া মানুষের বৃদ্ধ লোকের তো দেখেন
আবার তার মানে এনেও যাবার যুবকরা সবাই যাবে ভিতরে যাবে না, এমন নয়, এটা শরীয়ত পরিপন্থী, মানে সেই কাছ থেকে নিজেকে বিরত রাখা।
অনেক সময় এক্সক্লুসিভ কিছু জিনিসপত্র মানে পাওয়া যায় যেগুলা সাথে ঘর সাজানোর
ভাই টাকা ফকার দিয়ে পয়সা থাকে জিনিসের কি অভাব আছে
না?
এটা তো অভাব নাই।
মেলাতে
আরেকটা জিনিস স্বাভাবিক, মেলাতে সব ওয়েস্টেজ মাল বিক্রি হয়, আপনারা জানেন না হয়তো, স্টক মালগুলাকে কি করা হয় হোলসেলে ছাপ দেওয়া হয়,
মানে গলে কোল্ড ইজ গোল্ড হিসেবে।
এখন বুড়ো মানুষ যদি কোনটা স্টকের মাল কোনটা জেনুইন মাল এটাও যদি না বুঝেন তাহলে বুড়া হইয়ে তো দুঃখ পড়ে গেছেন, এটা টেনশন না। তো আমার বলার মকসদ হলো এটাই, বৃদ্ধ যখন আমি হয়ে গেলাম নিজেকে বৃদ্ধ মনে করি লাভ কি হবে জানেন? বৃদ্ধ তো বড় দিয়ে হয়ে গেলাম, মন আছে জোয়ান, তাহলে সমস্যা। যেমন কিছুদিন আগে আপনি দেখছেন 65 বছরের বৃদ্ধ 18 বছর 16 বছরের মাইয়া নিয়ে বাগে গেছে, এখন তার স্ত্রীও আছে। এখন বৃদ্ধ যদি এই ধরনের কাজটা করে, স্ত্রী আছে ছেলে আছে, তাহলে বৃদ্ধর নামে বদনামী না একটা, আগের বৃদ্ধরে বুড়া খালে জিয়ালে যাওয়া লাগে। তো এই বৃদ্ধ খালটা আমি জিয়ালে কেন যাব, মসজিদে যাওয়ার কথা, বৃদ্ধ কাল বর নারী নিয়ে বেগে যাওয়ার কথা নাকি? বৃদ্ধ কালে তো ভাই দুনিয়া আমার শুধু নিঃশ্বাস যখন আছে রিজিকটা আছে খাবো, বাকি সময়টা এবার খাওয়া যায় না
তা যায়, কিন্তু সব বৃদ্ধরও তো আর এখন নারী নিয়ে আর পালাই না, বৃদ্ধদের মধ্যে
না আপনি বললেন হুজুররা সব হুজুর কিন্তু অপরাধী না, কয়েকজনের জন্য সবার বদনাম হয়, এই 65 বছরের বৃদ্ধের জন্য বৃদ্ধের নামটা আসছে নাহলে আসতো না।
এইরকমেরই এইরকমেরই সব মূল হিসাব তো খারাপ না,
সেরকম আমাদের আজম ভাইয়ের ওই বাড়ির বাম পাশে ওই যে বুড়ো লোকটা কিছুদিন আগে যে মেয়ে মেয়ে সমান লোক নিয়ে পালালো না, এরকম ঘটনা ঘটে। ওই যে ওনাদের পাড়ার একটা মেয়ে আমি চিনি, ও গরিব, কারণ বুড়োটার সাথে যাওয়ার জন্য প্রস্তুতি হলো, এই কারণে আর্থিক অবস্থা খুব দুর্বল, তাই প্রায় 55 না 60 বছর বয়স, ওনার 55 কি 60 ওনার সাথে পাওয়া হলো।
এখানে আরেকটা জিনিস হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা আমাদের যে দর্শক আপনিও শুনেন, হতে পারে আমাদের অনুষ্ঠান বিদ্য কেউ দেখতেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, যে যুবক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে বিদ্য হয়ে যায় মানে ইবাদ করতে করতে আল্লাহ তাআলার দরবারে ওই যুবক, আপনি দেখবেন বিদ্যকালে মানুষ নামাজ পড়তে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, অনেক কষ্ট। আল্লাহ তাআলা ওই বিদ্য লোককে যৌবনকালে যে ইবাদ করতো তার সমপরিমাণ ইবাদত তাকে বিদ্যকালে দিচ্ছে। কি করার জন্য? প্র্যাকটিস ছিল। আপনি দেখবেন আজকে আমাদের মেজরিটি যুব বৃদ্ধ মানে এনার্জি নেই। আজকে আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যদি বলেন আপনার জীবন হায়াত হতে পারে 65 বছর বা 70 বছর, কিভাবে গেছে আপনি বলবেন? কিভাবে গেছে জানি না, আরে এদিন তো জন্ম নিলাম, কেমনে কেমন হয়ে গেছে। তো সবাই এরকম বৃদ্ধ হয়ে যাবে। তো বৃদ্ধ কালটাকে আর কতদিন বলবো, আমি অনেকদিন বাঁচব, এটা মনে পরিহার করা দরকার। এখন আল্লাহ তাআলা জিকিরের মধ্যে দেখেন নিঃশ্বাস বাকি আছে, যদি চলে যায় তোবা করার সুযোগও আসবে না। তো এই জন্য যত আড্ডা বলি আমরা, বেশিরভাগ বৃদ্ধরা আড্ডাই মারে, চায়ের দোকানে বিড়ি খাই রাগ করিয়েন না, আড্ডা মারে, আর আড্ডার মধ্যে অপরের বদনাম করে বেশিরভাগ। আরে জানো ওর ছেলেটা আজকে এরকম, আচ্ছা ওর ছেলে কি করছে, আমার কি কাজ, আমার ছেলে কি করছে, এটা দেখেন নিজের ছেলের কিছু কইতে পারে না, নিজের ছেলের সামনে জি ভয় পায়। আর জন্য ছেলে নিয়ে আমি আপনাকে বলতেছি
না, না আমার না, এটা যদি না করে সাকাত সব দোকানে বসে অনেক না দোকানে বসে, লেকিন এর টাইম তো ফাঁস হবে না,
এরকম না বললে কি কথা আসবে, কথা বলার জন্য
প্রসঙ্গে কথা আসবে।
তো জন্য মাদানি যে দর্শক বৃন্দ, বিদ্যা লোক বিদ্যা যারা আছেন, অপরের চর্চা না করি, এটা গুনাই কবিরা, এটা গীবত, এটা হারাম, এটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আমি যদি অপরের ছেলে চর্চা করি না, আমার ছেলেকে নিয়ে অনেকে চর্চা করতেছে, এই জন্য আমরা মুখের মধ্যে তালা লাগাই, জিকিরে ইলাহির মধ্যে মুখটাকে ইউজ করি। দেখেন এরকম একজন বুজুর্গ রহমতুল্লাহ আলাই বৃদ্ধ, ওনার নামটা আমার মনে পড়তেছে না, নাফিত, ওনার মুখগুলা গুফগুলা কাটতেছে। তো নাফিত বলতেছে আপনি জিকিরটা বন্ধ, উনি মুখ দিয়ে কি করতেছে, জিকির করতেছে। তো নাফিত বলতেছে হুজুর আপনি জিকির একটু বন্ধ করেন যেন গুফটা ভালো করে কাটতে পারে। তখন এই বুজুর্গ রহমতুল্লাহ বলে আমার যদি মুখ কেটে যায়, কেটে যাক, আমি জিকির বন্ধ করব, কারণ এটা আমার শেষ বয়স, বৃদ্ধ বয়স, আমি যদি এখন একটা মুহূর্ত যদি কি অবহেলায় নষ্ট করি তাহলে আমি তো বঞ্চিত হয়ে যাব। তা আমাদের পূর্বের বৃদ্ধরা এরকম ছিল, বেশি বেশি ইবাদত করতো, বেশি বেশি কোরআন পড়তো। দেখেন বেশি বেশি কোরআন পড়লে বৃদ্ধকালে আপনার চোখটা ভালো থাকবে, আপনি বেশি বেশি ইবাদত করেন বৃদ্ধকালে আপনি যুবক থাকবেন, বেশি বেশি যদি আপনি জিকির করেন বৃদ্ধকালে জিকির অভ্যাসটা থাকবে। এই জন্য আমরা যারা আজকে বৃদ্ধ, হয়তো আগে করি নাই, এই ঈদের দিনে আল্লাহর দরবার তো তোবা করতে পারি, আল্লাহ ভুল করছি মাফ করে দাও, আগামী থেকে করব না, আল্লাহ যা করছি করছি আজকে মাফ করে দাও, কারণ ঈদের দিন খুশির দিন, মওলা খুশি হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে এরকম, বান্দা যখন তোবা করে আল্লাহ বলে আমি বেশি খুশি হয়ে যাই, মানে বেশি খুশি হয়। আর বৃদ্ধ লোক গুনাহ করলে এটা স্বাভাবিক দুনিয়া, তো তাকে শাস্তি দিতে প্রশাসন কষ্ট পায়, মানে লজ্জা লাগে, এই বৃদ্ধ লোককে কিভাবে পানিশমেন্ট দিই, আর তেমনি আল্লাহ লজ্জা পাচ্ছে। তো আমরা যারা বৃদ্ধ আমরা আমাদের নিজেকে চেক করাই, অভিযোগ খতম করি, অভিযোগ থেকে বৃদ্ধ লোকের অভিযোগের সিস্টেমটা বেশি, অভিযোগ করে এটা হয় নাই, এটা হয় নাই, ছেলে এটা করে নাই। তা মানুষকে যদি ছেলের বদনাম বুঝাই লাভ কি, ছেলের আমদানিও তো দেখি, অনেকে বলে আমি জানি না চুরি করে আন, এ বাপ আপনি সুরা টাকা খাইয়া বাইসে ফায়দা কি, আপনার ছেলে হারাম ইনকাম করে যদি আপনাকে হারাম খাওয়ায় আপনিও তো জান্নামে যাবেন। সেই জন্য ছেলেকে উৎসাহ দিই, বলি বেটা তুমি আমাকে যা নিয়ে আসো, হালাল নিয়ে আসো, হারামের আনার দরকার নাই, দেখেন মত তো হবে, মৃত্যুটা নেক কাজে হোক, হারামের মধ্যে না হোক, শেষ তো হবো একদিন, কিন্তু শেষটা ইমানের উপর হোক, এই জন্য ছেলেকে মেয়েকে ঘরের কর্তা যারা যারা আছে ফ্যামিলি মেম্বার তাদেরকে কষ্ট না দিই, বরঞ্চ তাদেরকে যেভাবে ছোটকালে সঙ্গ দিয়ে হাতে ধরে ধরে তাদেরকে চালিয়েছি বৃদ্ধকালও তাদেরকে এভাবে সঙ্গ দিই, তাহলে লাভ কী হবে? বাপের মধ্যে ছেলের মধ্যে মহাব্বতটা বেড়ে যাবে। বাপ ছেলে বলবে না আমার বাপের মতো বাপ হয় না, অথচ আমি দিতে পারি না, তারপরে আমার বাপ অভিযোগ করে না, আমি তার চিকিৎসা দিতে পারি না, তারপরে আমার বাপ সবরের দোলর ধরে রাখছে। লাভ কি হবে? আপনার কারণে আপনার ছেলেও যখন বৃদ্ধ হবে সে বলবে না আমার বাপ তো এরকম ছিল, আমাকে এরকম হওয়া চাই, আমার বাপ তো নামাজি ছিল, আমাকেও নামাজি হওয়া চাই। তো আমরা যারা বৃদ্ধ আছে আজকে আছে আমাদের সমাজে, আমি বলবো আমরা সবাই মেনে যাই, রঙিন স্বপ্ন ছেড়ে দিই, এইটা বলাও ছেড়ে দিই, এখনো কি সময় আছে?
আচ্ছা আপনি যদি অনুমতি দেন একটা, যেমন আমরা এখন রমজান মাস আসছে, মানে মনের মধ্যে মসজিদে যাওয়ার জন্য মানে একটু পবিত্র থাকার জন্য সবসময় মন চাই, মানে যেদিন ঈদের নামাজটা শেষ হলো তারপর থেকে কেন মনটা আর মসজিদের দিকে ধাবিত হয় না? ঈদের জামাতটুকু পর্যন্ত তারপর থেকে জোহরের নামাজ হয়, আসরের নামাজ, মাগরিবের নামাজ আর এই যে ছুটে যায়, এটা এটা কেন যায়, ওইটা না যাওয়ার জন্য মনে মনে কি ভাবতে হবে সেই জিনিসটা একটু যদি বলেন।
রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখেন, তবে দুইটা শয়তান তো লেগেই থাকে আমাদের, একটা হচ্ছে করিন শয়তান, একটা হচ্ছে নফসা শয়তান, এই দুইটা শয়তান থাকে, কিন্তু তাদের লিডার কিন্তু লকার মধ্যে থাকে। কারণ ঈদের দিন তো লকার থেকে তাকে চাঁদ যখন উদিত হয় তখন তাকে লকার থেকে বের করে দেওয়া হয়, তখন সে তার যেগুলা সাঙ্গফাঙ্গ যেগুলো আছে তার ছেলা যেগুলো যেগুলো দেখে বলে যাও তোমরা, সে কান্না করতে থাকে, বলে যাও আজকে তো ঈদের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা, ফেরেশতারা দাঁড়িয়ে আছে দুই পাশ দিয়ে ইস্তিকবাল দিচ্ছে, তাদেরকে স্বাগত জানাচ্ছে, যারা নামাজে যারা নামাজ পড়ার জন্য যাচ্ছে তাদেরকে স্বাগত জানাচ্ছে এবং বলে যাচ্ছে আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো তোমাদের জন্য, আজকে তওবা করে না। তখন শয়তানের কাছে খুব খারাপ লাগে এটা, তখন সে বলে যাও তোমরা গিয়ে দেখ আবার মিসকেট করতে থাকো, তারা যে ইবাদত করে তওবা করে যে সওয়াব নেকি অর্জন করেছে তোমরা তাদেরকে আবার মিসগাইড করে তাদেরকে আবার খারাপ পথে নিয়ে আসো, তখন দেখা যায় মানুষ আবার ওই গুনাহের পথকে অবলম্বন করে। শয়তান তো পরচনা দিবে আমার কাছে যে আমার মনটা ঠিক রাখে, আপনি এটা বলেন আমাদের যতই কিছু হোক না কেন আমাদের খাবার কি বন্ধ আছে, যেদিকটা বন্ধ হয়ে যায় আমরা আল্লাহ তাআলার 70-75 বছর নাফরমানি করে গিয়েছি, আল্লাহ তাআলা অকৃতজ্ঞতা প্রকাশ করে গিয়েছি, আল্লাহ তাআলা আমার নিঃশ্বাসটা বন্ধ করে দেয়, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় যখন আমাকে দেখুন ব্যাটের বিছানায় যখন শুয়ে দেওয়া হয় আমার নিঃশ্বাসটা আবদান করার জন্য আইসিইউতে রাখা হচ্ছে, আজকে লক্ষ লক্ষ টাকা বিল দিতে হচ্ছে। একটু চিন্তা করি যে রব আমাকে 50-60 বছর আমার নিঃশ্বাসটাকে ফ্রি দিয়েছেন, তখন সে টাকা তো বিল দিই নাই, আর যে মাত্র আল্লাহ নিঃশ্বাস বন্ধ করার জন্য উপক্রম করছে একটু যখন আটকে দিয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়েও সে নিঃশ্বাস আনতে পারছে না, তাহলে আমার নিঃশ্বাসের মূল্যটা তখন বুঝবে। সুতরাং আমাদের তওবা করা উচিত, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আর কতদিন এভাবে কেটে যাবে?
দর্শকবৃন্দ আর কতদিন এভাবে থাকবো? মেনে যাই, মেনে নি, বৃদ্ধকাল, যুবনকাল, ইয়াংকাল, সব কালের মানুষকে বলি ইবাদতের মধ্যে সামিল হয়ে যায়। কে কি করলো ওগুলো ভাবতি, আমি কি করলাম, আপনি কি করলেন, এটা আল্লাহ দরবারে জিজ্ঞাসা করা হবে। আসুন আমরা নেক কাজের মধ্যে সামিল হই, বেশি বেশি ইবাদত করি, মাদানী চ্যানেল দেখতে থাকি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনামুক্ত জিন্দেগি জাফন অতিবাহিত করা তৌফিক দান করুক, আমিন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।